শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন, আর আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন সবুজ।
শুভেচ্ছা।
আজ বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। তো সবুজ, আজকে অনুষ্ঠানে কি কি রয়েছে?
আজ অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলন রিপোর্ট।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন স্থানে হামলা হয়েছে।
আছে এ নিয়ে আমির খসরুর বিশ্লেষণ প্রতিবেদন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতিবছর 21,000 মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, আর বিশ্বব্যাংক বলছে এই সংখ্যা কমপক্ষে 12,000।
রয়েছে বাংলাদেশে জিএমবি সক্রিয়বাদীদের গ্রেপ্তার প্রসঙ্গ।
বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 3 সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে সবকিছুর আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ, এবং বিশ্ব সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
জি, আজকের প্রধান খবরই হচ্ছে, যেমনটি একটু আগে সবুজ আপনি বলছিলেন, শাহাদাত হোসেন সবুজ, যে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবি অত্যন্ত উচ্চকিত হয়েছে। সে বিষয়ে, বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাকা, খুলনা, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে হামলা হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে ছাত্রলীগ ও যুবলীগ ওই হামলা চালায়, এতে করে বেশ কজন শিক্ষার্থীও আহত হন, 10-12 জন সাংবাদিকও আহত হয়েছেন। এসব ঘটনা নিয়ে এখন কিছু কিছু গুজব এবং রটনাও চলছে। ঢাকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
ঢাকার জিগাতলায় কয়েক ঘণ্টা ব্যাপী হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা 7টার সময় সর্বশেষ হামলা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা যখন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করছিল, তখনই গুজব রটে 4 নারী শিক্ষার্থীকে আওয়ামী লীগ অফিসে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এরপরই উত্তেজনা ছড়ায়, আওয়ামী লীগ অফিসেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হেলমেট পরে আক্রমণ চালায়। এই সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। উত্তেজিত একজন ছাত্রী মিডিয়ার সামনে বলছিলেন, কি অপরাধ আমাদের, ওরা কেন হামলা করলো? পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা বিচ্ছিন্ন হয়ে গেছে অন্যান্য জেলা থেকে। রাতে আন্তঃজেলা বাস চলাচল করলেও শনিবার রাতে পরিবহন মালিকদের সংগঠন বলেছে নিরাপত্তা নেই, এ কারণে রাতেও বাস চলবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আগামীকাল থেকে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে। ওদিকে শিক্ষার্থীরা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বরাতে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ না করার কথা বলেছেন। সর্বশেষ গুজব ছড়ানোর অভিযোগে 28 সাইটের বিরুদ্ধে মামলা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ঢাকা থেকে লাইনে আছেন। আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন রকমের গুজবও ছড়াচ্ছে, এবং তারপর একটি খবরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার আইডিয়াল কলেজের ছাত্র কাজী আশিকুর রহমান তুর্য বলেছেন যে কিছু লোক বলে যে আমাদের 4 বোনকে এবং কজন ছেলেকে আওয়ামী লীগ দপ্তরে আটক রাখা হয়েছে, কিন্তু পরে দেখা গেছে যে ওই আওয়ামী লীগ দপ্তরে কাউকে আটক রাখা হয়নি। তো এই বিষয়ে, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান পক্ষে, বিভিন্ন পক্ষের যে সংবাদ ছড়াচ্ছে, আপনি এ বিষয়ে কি রিপোর্ট আপনার কাছে আছে?
ছাত্রদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ কার্যালয়ে পরিদর্শন করেছে। পরিদর্শন করার পরে তারা দেখেছে যে এই ধরনের খবরটা সঠিক নয়। এছাড়া যে খবর আছে, 3G এবং 4G যে ইন্টারনেট সেবা, সেটা সরকার বন্ধ করে দিয়েছেন। এই ছিল আমার হাতে সর্বশেষ খবর।
হ্যাঁ, এখন এখন আন্দোলনের কি অবস্থা? ছাত্র ছাত্রীরা সেখানে আছে?
রাতে রাতে তো সবাই বাড়িতে চলে গেছেন, কাল সকালে হয়তো তারা আবার ফিরবেন। তারা বলেছেন যে আন্দোলন চলবে দাবি না আদায় হওয়া পর্যন্ত।
আরেক পক্ষের এরকম গুজব আমরা শুনতে পাচ্ছি যে আগামীকাল কিছু বস্তির ছেলে মেয়েদেরকে আন্দোলন রোধ করানোর জন্য নামানো হতে পারে, ছাত্র ছাত্রীদের পোশাক পরিয়ে, এবং আক্রমণ করা হতে পারে গাড়িতে, এবং তাতে করে আন্দোলনের বিপক্ষে একটা মতামত সৃষ্টি হতে পারে, এরকম গুজব আমরা শুনছি।
গুজবই আমরা এই ধরনের গুজব শুনেছি, কিন্তু এটার বাস্তব ভিত্তি কি তা জানি না। তবে বাংলাদেশে গুজবের ডালপালা অনেক বেশি, আর এখন যেটা 3G 4G সেবা বন্ধ করে দেওয়ার কারণে ফেসবুক হয়তো স্লো হয়ে যাবে, অনেকে দেখতে পাবে না, কিন্তু গুজব আরো বেশি ছড়াবে বলেই মনে হচ্ছে।
ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী। আপনাকে আমরা হয়তো যদি আর কোনো নিউজের আর কোনো ডেভেলপমেন্ট হয় আমরা শেষে আপনার কাছে আবার আসতে পারি। এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
এ বিষয়ে বিশ্লেষণমূলক আরও প্রতিবেদন থাকছে বিশ্ব সংবাদের পরে। বাংলাদেশের অন্য খবরটি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির তিনজন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
পুলিশ কর্মকর্তারা শনিবার সাংবাদিকদের এই তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে বলেছেন তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, দুইটি ম্যাগাজিন, এক বোতল সালফিউরিক এসিড এবং এক কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়েছে। তারা জানান, এর আগে গ্রেপ্তার হওয়া চার জেএমবি সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি যৌথ দল শুক্রবার রাত 1:30 দিকে জেলার কৌনাই ছাপড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযান চলাকালে আরো পাঁচ জেএমবি সদস্য পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন জেএমবি সদস্যরা হলেন তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম এবং আব্দুল হামিদ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কিয়াও টিনের সঙ্গে বৈঠক করেছেন এবং মিয়ানমারের আটক রয়টারের দুজন সংবাদদাতার অবিলম্বে মুক্তি দাবি করেছেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নয়েট ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে আসিয়ান সম্মেলনে তাঁদের মধ্যকার পার্শ্ব বৈঠকের সময় পম্পিও এই বিষয়টি উত্থাপন করেন এবং বলেন যে এই দুজনকে আটক রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। এই সাংবাদিকদের বিরুদ্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সঙ্গে সম্পৃক্ত নথিপত্র রাখার অভিযোগ আনা হয়েছে। পম্পিও সেখানে আগত এবং স্থানীয় সংবাদদাতাদের বলেন যে তিনি এ ব্যাপারে আশ্বাসশীল যে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ত্যাগ করবে, তবে তিনি স্বীকার করেন যে তিনি এখনও তাঁর এই সফরের সময় উত্তর কোরিয়ার কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করেননি। তিনি বলেন যে এরকম খবর পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা রাশিয়া লঙ্ঘন করছে, যা বেশ গুরুতর ব্যাপার। তিনি বলেন, এরকম খবর আমরা দেখেছি যে উত্তর কোরিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাশিয়া যৌথ উদ্যোগে কাজ করার অনুমতি দিচ্ছে এবং উত্তর কোরিয়ার শ্রমিকদের নতুন ওয়ার্ক পারমিটও দিচ্ছে। তিনি বলেন, এই সফরের সময় তিনি নেতৃবৃন্দকে বলেছেন যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। ওদিকে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা কড়াভাবে বহাল রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছে। এরই মধ্যে উত্তর কোরিয়া জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণে দেশটি সতর্ক হয়ে যাচ্ছে, তবে তারা বলে যে তারা পরমাণু চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার উপর কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যাপারে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তার এই মন্তব্যের ঠিক আগে জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয় যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের কারণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটির ফাঁকফোকর থেকে ওই নিষেধাজ্ঞা অমান্য করছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে গতকাল শিয়া মসজিদে আত্মঘাতী বোমা ও বন্দুক আক্রমণে যে 35 জন প্রাণ হারিয়েছেন তাদেরকে একই সঙ্গে এক কবরে সমাধিস্থ করা হয়েছে। ভয়েস অফ আমেরিকার আফগান ভাষা সম্প্রচারের একজন সংবাদদাতা বলেছেন যে পাকতিয়া প্রদেশের গার্দেজে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শত শত শোকার্থী জানাজার নামাজে যোগ দেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও ছিল। প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক ওয়ালায়েত খান আহমদজাই শনিবার ভয়েস অফ আমেরিকাকে এটা নিশ্চিত করেছেন যে ওই হামলায় 90 জনেরও বেশি লোক আহত হয়েছেন এবং তাদের মধ্যে 17 জন গুরুতর অসুস্থ রয়েছেন। আজ ইসরায়েলি নৌবাহিনী সুইডেনে পতাকাবাহী একটি নৌকা আটক করেছে। ওই নৌকাটির নাম ছিল ফ্রিডম ফর গাজা এবং তাদেরকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধা দেওয়া হয়েছে। ইসরায়েলি অভিবাসন কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, সুইডেন, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি ও স্পেনের 12 জন যাত্রী আটক রয়েছেন। ওই সফরের আয়োজক দ্য সুইডিশ গ্রুপ শিপ টু কাজা বলছে যে ওই নৌকায় মূলত চিকিৎসা সামগ্রী বহন করা হচ্ছিল এবং সেটিকে আন্তর্জাতিক জলসীমায় অন্যায়ভাবে থামানো হয়। এক বিবৃতিতে তারা বলছে যে এই শিপ টু গাজার দাবি হচ্ছে যে তারা নাবিক এবং জিনিসপত্রকে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক ও ফিলিস্তিনি জলসীমার মধ্যে প্রবেশ করতে দেওয়া হোক। এই দাবি করছি যে 11 বছর ধরে চলে আসা গাজায় এই অবৈধ এবং ধ্বংসাত্মক অবরোধের সমাপ্তি ঘটাতে হবে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে যে নৌকাটি আইনসঙ্গত নৌপরিবহন ও প্রতিবন্ধকতা লঙ্ঘন করেছে এবং যে কোনো মানবিক সাহায্য পণ্য আসদাত বন্দর মারফত গাজায় পাঠানো যায়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
ধন্যবাদ আনিস আহমেদ জি। আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই এই ব্যাপারে অবহিত যে ভারতের অসম রাজ্যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা NRC বা নাগরিক নিবন্ধন তালিকা নিয়ে 40 লক্ষ মানুষের ভবিষ্যৎ ওই রাজ্যের প্রায় অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। এবং এ নিয়েই আমাদের সংবাদদাতা কলকাতা থেকে মাজ হুসেন আমাদের নিউজরুমে একটি প্রতিবেদন পাঠিয়েছেন, তো সেটি এখন আমরা শুনব শাহাদাত হোসেন সবুজের কাছ থেকে। সবুজ, শুনছি রিপোর্টটা।
ভারতের নাগরিকদের বিতর্কিত নিবন্ধন তালিকা থেকে নাম বাদ যাবার পর উত্তর পূর্ব আসামের প্রায় 40 লাখ ভারতীয়কে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে। এখন যদি এই অধিবাসীরা নিজেদের নাগরিকত্বের নথি প্রমাণ হাজির না করতে পারে তবে তারা রাষ্ট্রহীন হয়ে পড়বে, ফলে দেশ থেকে বিতাড়িত হতে পারে। সরকার সোমবার জাতীয় নাগরিক তালিকা বা NRCতে এক তথ্য প্রকাশ করেছে। সেই তালিকায় 1971 সালের মার্চ মাসে প্রতিবেশী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আগে যারা ভারতে এসেছিল এবং তারও আগে থেকে আসামে বসবাস করছে তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে, এমন লোকদের তালিকা সেখানে রয়েছে। একসময় মুসলিম অধ্যুষিত বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। 1971 সালে পাকিস্তানি সামরিক বাহিনী গণহত্যা শুরু করলে হাজার হাজার হিন্দু ও মুসলমান সীমান্ত অতিক্রম করে আসামে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। শত বর্ষ ধরে বর্তমানে বাংলাদেশ হতে বহু হিন্দু মুসলমানরা জীবিকার তাগিদে আসামে স্থানান্তরিত হয়েছিল, তবে বাংলা ভাষাভাষী মানুষ যারা 1971 সালের মার্চ মাসের পরে ভারতে এসেছে তাদের অবৈধ হিসেবে গণ্য করছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সোমবার ভারতের পার্লামেন্টে বলেছেন সর্বশেষ খসড়া নিবন্ধনের ভিত্তিতে দেশ থেকে বিতাড়নের মতো কোনো রক্ষণশীল পদক্ষেপ নেওয়া হবে না। তিনি আরও বলেছেন তথ্য ভাণ্ডারে লোকজন নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবে, ওই তালিকাকে সংখ্যাগুরু হিন্দু ভারতীয়রা অবৈধ বাংলাদেশি শনাক্ত করার একটি পন্থা বলেই মনে করছেন। এরপরও আসামের অনেক বাসিন্দাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। NRCর তালিকাকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে অনেকে আত্মহত্যা করেছেন। এবছর জানুয়ারির 1 তারিখে NRC একটি অসম্পূর্ণ তালিকা প্রকাশ করে, সেখানে নিজের নাম খুঁজে না পাওয়ায় তালিকা প্রকাশের 1 ঘন্টা পর হানিফ খান নামের এক মুসলিম ড্রাইভার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আসামে জন্ম নেওয়া ওই ব্যক্তির স্ত্রী বলেছে আটক এবং বাংলাদেশে বিতাড়নের আতঙ্কে তার স্বামী আত্মহত্যার পথ বেছে নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি প্রধান কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়নের অন্যতম বিষয়গুলো ছিল কর্মসূচিতে এবং এই প্রচারণাকে সামনে রেখে 2014 সালে কেন্দ্রীয় সরকার গঠন করে তারা। 2015 সালে তালিকা হালনাগাদ শুরু করার পর 3 কোটি 30 লাখ মানুষ তালিকায় অন্তর্ভুক্ত হতে চেয়েছে। অবৈধ অভিবাসীদের বিতরণ করবে এই প্রচারণায় 2016 সালে মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল প্রথমবারের মতো আসামে নির্বাচনে জয় পায়। সোমবার NRCর তালিকা প্রকাশিত হওয়ার পর অনেক মুসলমানরা এবং হিন্দুরা জানিয়েছে তাদের নাম তালিকায় নেই। ধুবড়ী জেলার কলেজ ছাত্র দীনবন্ধু কর্মকার বলেছে এসব নিয়ে সে মোটেই উদ্বিগ্ন নয়, যদিও তার পরিবারের 3 জনের নাম তালিকায় নেই। দীনবন্ধু ভয়েস অফ আমেরিকাকে বলেছে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরা বলেছেন তারা আমাদের হিন্দুদের রক্ষা করবে, আমাদের দেশ থেকে বিতরণ করবে না, এমনকি ডিটেনশন সেন্টারেও পাঠাবে না, সরকার হিন্দুদের কোনো ঝামেলায় ফেলবে না এবং আমি সব হিন্দুরাই এটা বিশ্বাস করি। উদালগুড়ি জেলার সমাজকর্মী মুসাবিরুল হক বলেছেন NRCর খসড়া তালিকায় তার পুরো পরিবারের 10 জনেরই নাম নেই, তার বাবা ভাই বোনরা এই তালিকায় নেই। 29 বছর বয়স্ক মুসাবিরুল হক বলেছেন আমার বাবা 1965 সালে আসামের হাইস্কুল থেকে পাশ করেছে, সেই সংক্রান্ত কাগজপত্র আমরা জমা দিয়েছি, স্কুলের ওই কাগজপত্রই প্রমাণ করে আমি আমার বাবা ও পুরো পরিবারই ভারতের নাগরিক। প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়তো আমাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সমস্ত কাগজপত্র জমা দেওয়া হলে আমাদের নাম তালিকায় দেখা যাবে। একটি মুসলিম বেসরকারি স্কুলের শিক্ষক উসমান গনি বলেছেন, তার সহ পরিবারের 17 সদস্যদের মধ্যে 16 জনেরই নাম তালিকায় নেই, এ কারণে হয়রানির শিকার হবার ভয়ে আছেন তিনি। উসমান গনি জানান, 1945 এবং 1952 সালে আমার দাদার জমির দলিল, 1959 সালে আমার বাবার কোর্ট সংক্রান্ত কাগজ জমা দিয়েছি, এসব কাগজ প্রমাণ করে আমরা ভারতীয়। আদালতে আইনি লড়াইয়ের আর্থিক ক্ষতি ও হয়রানির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছি আমরা। আসামে বিজেপির মুখপাত্র রূপম কুমার গোস্বামী বলেছেন, কোনো প্রকৃত ভারতীয় এই তালিকা থেকে বাদ পড়বে না। ভয়েস অব আমেরিকাকে তিনি বলেন, এ সপ্তাহে প্রকাশিত হয়েছে যেই তালিকা এনআরসির তা খসড়া, এটি চূড়ান্ত নয়। লোকজন তাদের নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবে, সব ভারতীয় প্রকৃত নাগরিকরা শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত হবেন, তাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। শিলংয়ের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানবাধিকার কর্মী প্রশঞ্জিৎ বিশ্বাস বলেন, ক্ষমতাসীন বিজেপি এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেবার চেষ্টা করেছেন, এই বলে যে তারা আসামের প্রকৃত আদিবাসীদের অধিকার রক্ষায় সচেষ্ট। ভয়েস অব আমেরিকাকে প্রশঞ্জিৎ বিশ্বাস বলেন, যখন আসামের সংখ্যাগুরু আসামীয়রা এই ঘটনাকে আসামকে বিদেশমুক্ত হওয়ার ঘটনা হিসেবে দেখছে, তখন এই 40 লক্ষ সংখ্যার কারণে ক্ষমতাসীন বিজেপির জন্য সামনের নির্বাচনে সাহায্য হতে পারে। অন্যদিকে এই 40 লক্ষের মধ্যে অনেক বাঙালি হিন্দু রয়েছে, যারা পরবর্তীতে তালিকাভুক্ত হলে ক্ষমতাসীন বিজেপিকে ত্রাণকর্তা হিসেবে ভাববে, এটা খুব চালাকি নির্বাচনী খেলা। 2019 সালের পার্লামেন্টের নির্বাচনকে সামনে রেখে এসব রাজনৈতিক দাবা খেলায় গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি ছিল প্রতিবেদন।
জি, শাহজাদ হোসেন সবুজ, আপনাকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 8 অগস্টের কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বাংলাদেশে বর্তমান ছাত্র বিক্ষোভ এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব এবং প্রতিক্রিয়া। অনুষ্ঠান শুনবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। আমাদের এর পরের বিষয়, বাংলাদেশে এই ছাত্র বিক্ষোভ এবং সামাজিক ও রাজনৈতিক প্রভাব এবং প্রতিক্রিয়া, এ নিয়েই আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর একটি রিপোর্ট।
যতই দিন যাচ্ছে, সড়ক দুর্ঘটনা এবং এতে নিহত ও আহত হবার ঘটনার ঊর্ধ্বগতির প্রবণতা সবাইকে শঙ্কা এবং আতঙ্কের পথে ফেলছে। তবে সরকারি হিসেবপত্রে সড়ক দুর্ঘটনা এবং এ সম্পর্কিত বিষয়াদির যথাযথ তথ্যাদি না থাকলেও জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মোতাবেক প্রতি বছর বাংলাদেশে 21,000 মানুষ নিহত হন ওই সড়ক দুর্ঘটনায়। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, প্রতি বছর গড়ে 12,000 মানুষের জীবন নাশ করে ওই সড়ক দুর্ঘটনা। আর বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, গত 3 বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 25,120 জন। সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা কত, কেন সড়ক দুর্ঘটনা ঘটছে এবং বাড়ছে, এবং এ থেকে পরিত্রাণের উপায় কি, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক ডক্টর শামসুল হক। তার কাছে প্রথমেই জানতে চাওয়া হয়েছিল দেশে সড়ক দুর্ঘটনার প্রকৃত সংখ্যা সম্পর্কে।
এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা অত্যন্ত ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে সব তথ্য উপাত্ত যারা পুলিশ, যাদের অর্পিত দায়িত্বের মধ্যে পড়ে, তারা যেহেতু সঠিকভাবে রাখে না, সেই কারণেই প্রধান প্রধান দৈনিকে যে শিরোনামগুলি হয় দুর্ঘটনা, সেগুলির থেকে তথ্য উপাত্ত নিয়ে প্রায় দেখা যায় গত 3 বছরে 25,000 মতো দুর্ঘটনা ঘটেছে এবং এটা বাড়তির দিকে। যদিও পুলিশ রেকর্ড এটা একসময় 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমরা যদি বিশ্লেষণটা দেখি, প্রায় 3,000 উপরে কিন্তু নিহতের সংখ্যাটা ছিল, কিন্তু পুলিশ দিন দিন এটাকে আন্ডার রিপোর্টিং করে এটাকে এখন আমি বলবো 2,000 নিচে নিয়ে আসছে। সেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা একটা সার্বিক সমীক্ষা চালিয়ে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করার জন্য যখন পরিসংখ্যানটাকে আপডেট করে, তারা দেখায় বাংলাদেশে গড়ে প্রায় 20,000 লোক প্রতি বছর মারা যাচ্ছে। আর এদিকে ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটা স্টাডি আছে, বাংলাদেশের প্রকৃত দুর্ঘটনার সংখ্যা জেনে এর ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য যে স্টাডিটা করে তারা বের করেছে প্রায় 12,000 মৃত্যু হচ্ছে প্রতি বছর। এই হলো সার্বিক আমাদের এখানের পরিস্থিতি।
এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই যে সড়কের মূল সংকটগুলো কি কি, কেন আসলে এই দুর্ঘটনা বাড়ছে প্রতিদিনই প্রতি বছরই?
আমি বলবো এখানে আমাদের পুরো পরিবহন সেক্টরটা অত্যন্ত আনকন্ট্রোলড ওয়েতে এটা পরিচালিত হচ্ছে, কোনোভাবে কিন্তু আমরা সার্বিক কোনো উদ্যোগ দেখি না। পাশাপাশি মহাসড়কে যে অসংগতিপূর্ণ ব্যবহারগুলি হচ্ছে এই ব্যবহারগুলি কিন্তু দিন দিন বাড়ছে। আগে গুটি কয়েক জায়গায় এই কনজেশনের হটস্পট ছিল এবং দুর্ঘটনার ব্ল্যাক স্পট গুলি ছিল।
এত গেল শুধু মহাসড়কের কথা, কিন্তু মূল শহরগুলোতে বা জনবহুল স্থানগুলোতেও তো এই দুর্ঘটনা ঘটছে।
আপনি ঠিকই বলেছেন, দুর্ঘটনার 55% কিন্তু এই শহর অঞ্চলে ঘটছে এবং এখানে হচ্ছে হলো গিয়ে গণপরিবহন অর্থাৎ বাণিজ্যিক গাড়িগুলি যেগুলি পরিবহন সেবা দেন তারা এই সেবাটা দিতে গিয়েও এখানেও কিন্তু অনিয়ন্ত্রিত। কতগুলি রুট পারমিট আছে, কারা রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাচ্ছে, যে চালাচ্ছে তার প্রশিক্ষণ আছে কিনা, যে গাড়িটা আছে তার ফিটনেস আছে কিনা, এগুলি দেখার যে অভিভাবক অর্গানাইজেশনটা থাকার কথা ছিল এবং পুলিশের যে সারা বছর ধরে ধারাবাহিক ভাবে নিবিড় নজরদারি কথা ছিল, এগুলি কিন্তু অভিযান সর্বোচ্চ কিছু কিছু আয়োজনের মধ্যে সীমিত থাকে, যার ফলে দেখা যায় এই পুরো পরিবহন সেক্টরে অত্যন্ত অরাজকতা অবস্থায় বিশৃঙ্খল অবস্থায় আছে। এবং বাসের জন্য কিন্তু এখন যানজট হয়, বাসের পাল্টাপাল্টির জন্য দুর্ঘটনা ঘটে এবং এগুলিকে দেখার কেউ নাই। এই যে দেখার কেউ নাই, এই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়ে সম্পূর্ণ একটা এনার্জি একটা তৈরি করে রেখেছে
যে কিছু ব্যক্তির যে চরম আধিপত্য এই সড়ক পরিবহনের উপরে রয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন?
হ্যাঁ, আমি বলবো এই পরিবহন সেক্টরে পেশি শক্তির যথেষ্ট আবির্ভাব হয়েছে এবং সাথে রাজনৈতিক অ্যাটাচড হওয়াতে যারা রেগুলেটরি অথরিটি আছেন তারা কিন্তু অসহায়। তাদের যতটুকুই দায়িত্ব পালন করার কথা, এই বড় বড় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যারা আছেন তারা এত বেশি পাওয়ারফুল, সরকারের এত ঘনিষ্ঠ, যেই কারণে কিন্তু তারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে।
সরকার কিছু উদ্যোগ নিয়েছিল অতীতে এবং কর্তৃপক্ষীয় ভাবে এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টাও করা হয়েছে, কিন্তু সেসব উদ্যোগগুলো কেন আর বাস্তবায়িত হয়নি?
একটা হলো যাদের উপরে বাস্তবায়ন করা হবে তারা, যারা বাস্তবায়নকারী তাদের থেকে অত্যন্ত বেশি শক্তিশালী, পাশাপাশি যারা বাস্তবায়ন করবে তাদের ধারাবাহিক ভাবে বাস্তবায়নের নজরদারিটা এই মানসিকতা তাদের ভিতরে নাই।
আচ্ছা, আমি সর্বশেষ প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে এই মুহূর্তে সড়ক নিরাপদ করার জন্য, নিরাপদ সড়কের জন্য আসলে কি করা উচিত?
সুন্দরভাবে বলা যায় এখানে একদম সহজ একটা কাজ হলো আমাদের রুট পারমিটের যে বিশৃঙ্খলা আছে ওইটাকে সুশৃঙ্খল করতে হবে এবং এটা করার জন্য আমাদের আরবান এরিয়াতে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করে এক একটা করিডোরে এক একটা কোম্পানির বাসকে চালানোর সুযোগ দিয়ে প্রতিযোগিতাকে দূর করে এবং চালককে লিজ সিস্টেমে বাণিজ্য করার সুযোগটাকে যদি বন্ধ করা যায়, যেটা আমাদের প্রয়াত মেয়র এরিয়াতে ঢাকা চাকা প্রবর্তনের মাধ্যমে দেখিয়েছেন যে আজ যেখানে 11টা কোম্পানি বিশৃঙ্খলভাবে সেবা দিত, এখন স্বনিয়ন্ত্রিত, পুলিশ লাগে না, কারো লাগে না, ড্রাইভার এখানে বাণিজ্য করছে না, বেতন পাচ্ছে, যে কারণে স্বনিয়ন্ত্রিত হয়ে বিশৃঙ্খল ছিল সুশৃঙ্খল হয়ে গেছে, নিরাপদ হয়ে গেছে, বাস কোনো যানজট তৈরি করে না, ঢাকা শহরে এটাকে বিস্তার লাভ করাই। এটা এই সরকারের পক্ষে করা আমি অন্তত মনে করি কোনো ব্যাপারই না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে যে জিনিসটাকে আমি পরীক্ষা করে দেখেছি চলে, এটা আমি অন্য জায়গাও চালাতে পারবো।
বিশেষজ্ঞগণ বলছেন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং হতাহতের সংখ্যা সহনীয় পর্যায়ে আনতে গেলে সরকারকেই যথাযথ ভূমিকা নিতে হবে, কারণ সবার আগে সরকারের সদিচ্ছা ছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শাহাদাত,
এবার সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
সন্ত্রাসীরা ভ্রমণ করতে ভালোবাসে, জার্মান মার্শাল ফান্ড আয়োজিত সাম্প্রতিক সম্মেলনে ট্রান্স অ্যাটলান্টিক অ্যালায়েন্স অংশীদারদের জন্য যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী সমন্বয়কারী ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ নেথান সেলস বলেন, আইসিস এবং আল কায়দা গ্রুপের সদস্যরা সহিংসতা চালানোর কারণে ভ্রমণের উপরে নির্ভর করে থাকে। প্রশিক্ষণ, লক্ষ্য নির্ধারণ এবং হামলা পরিচালনার জন্য তাদেরকে ভ্রমণ করতে হয়। তিনি বলেন, যখনই তারা প্লেনে আরোহণ বা সীমান্ত অতিক্রম করে, আমরা তাদেরকে শনাক্ত করতে পারি এবং আটক করতে পারি। মিস্টার সেলস বলেন, আইসিস গোষ্ঠী যখন বস্তুত একটি ক্যালিফেট প্রতিষ্ঠার প্রয়াস নেয়, তখন 40,000 মতো অগণিত বিদেশি যোদ্ধারা ইরাক ও সিরিয়ার এলাকায় এসে সমবেত হয়েছিল। এখন একদা আইসিস দখলিত এলাকার 98% মুক্ত করার পর এমন ঝুঁকি এবং সম্ভাবনা রয়েছে যে দুর্ধর্ষ এসব জঙ্গিরা তাদের নিজ নিজ দেশে বা তৃতীয় কোনো দেশে সহিংস তৎপরতা শুরু করতে পারে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাঝে লুকায়িত এসব সন্ত্রাসীদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্র সরকার প্যাসেঞ্জার নেম রেকর্ডস, সংক্ষেপে PNR পদ্ধতি ব্যবহার করে থাকে, যার মাধ্যমে যাদের তরফে ঝুঁকি রয়েছে তাদেরকে অতিরিক্ত স্ক্রিনিংয়ের জন্য অগ্রাধিকার তালিকায় রাখা হয়। যাত্রীদের তথ্য সম্বলিত PNR বিমান সংস্থা কর্তৃক রিজার্ভেশন এবং চেক ইন করার নিমিত্ত ব্যবহার করা হয়ে থাকে। 2017 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে 2-3-9-6 প্রস্তাব পাশ করে, যার মাধ্যমে অন্যান্য পদক্ষেপ নেওয়া ছাড়াও সন্ত্রাসীদের ভ্রমণে বাধা দিতে জাতিসংঘ সদস্য দেশগুলি PNR তথ্যাদি সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং পরীক্ষা করার ক্ষমতা অর্জন করে। যুক্তরাষ্ট্র সরকার 2-3-9-6 প্রস্তাব অনুমোদনকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য দেশকে PNR উদ্ভাবনে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র তাই PNR প্রস্তাব 2-3-9-6 পুরোপুরি বাস্তবায়ন এবং তার গুরুত্বকে সত্বর তুলে ধরতে প্রয়াস অব্যাহত রাখবে। চাইলে যে কোনো রাষ্ট্র আমাদের PNR ব্যবস্থা শেয়ার করতে পারবেন। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সঠিক মান নির্ধারণ এবং PNR এর মূল্যবোধকে গুরুত্ব দিতে আমরা একত্রে কাজ করে যাব। প্রতিদিনের বস্তুত প্রতিটি প্রধান ইস্যুর বেলায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলির সঙ্গে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে, শুধু অংশীদারই নয়, মিত্র এবং বন্ধুর মতো কাজ করে থাকে। রাষ্ট্রদূত সেলস বলেন, বিশ্ব সন্ত্রাসবাদে আমাদের যৌথ সংগ্রামে অন্ত অতলান্তিকের এই সহযোগিতা আর কোথাও এতটা স্পষ্ট করে দেখা যাবে না। তিনি বলেন, আমরা এই একই মূল্যবোধ, একই স্বার্থ এবং এমনকি একই শত্রুদের ভাগাভাগি করে নিয়ে থাকি। সংক্ষেপে, তাই এই সবকিছুতেই আমরা আজ একত্রিত। এই সন্ত্রাসবাদের লড়াইয়ে আমাদের করণীয় অনেক কিছুই রয়েছে, তাই এসব একত্রে মোকাবেলা করেই আমরা জয়ী হতে পারব।
শাহাদাত, সম্প্রতি আমরা জানি যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আসে বাংলাদেশের এক কিশোরী কন্যা সাদিয়া নরিন তিশা। সাদিয়া নরিন তিশা এই মুহূর্তে বাংলাদেশের শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছে। তো আমরা যখন সাদিয়া আমাদের স্টুডিওতে আসে, সে সময় সাদিয়ার সঙ্গে কথা বলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রযোজিকা জয়তি দাশগুপ্ত। শোনা যাক,
আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছে সাদিয়া নরেন তিশা। আচ্ছা তিশা, তুমি কি নিয়ে পড়াশোনা করছো?
আমি এখন ফ্যাশন ডিজাইনিং এ পড়ছি বাংলাদেশে শান্ত মরিয়াম ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটিটা আসলে ক্রিয়েটিভ টেকনোলজির উপর বেস করে, এখানে ফ্যাশন ডিজাইনিং, তারপরে ইন্টেরিয়র ডিজাইনিং, তারপরে আর্কিটেকচার, এসব
সবকিছুই শেখানো হয়। ধরো তুমি যখন কোনো প্রজেক্ট ডিজাইন করছো, প্রথমে এটা দুটো প্রসিজিওর আছে নিশ্চয়ই তুমি জানো, ম্যানুয়াল ডিজাইন এবং ডিজিটাল ডিজাইন, কিভাবে তুমি এটাকে ডিসক্রাইব করবে?
আমাদেরকে যেটা দেওয়া হতো, আমাদেরকে একটা থিম চুজ করতে বলা হতো।
আচ্ছা,
তারপর সেই থিম চুজ, মানে থিম বেস করে আমাদের একটা মুড বোর্ড বানাতে হতো। তো ওই মুড বোর্ড বানানোর পরে আমরা সেটা ম্যানুয়ালি,
সেটা প্রথমে স্কেচ করে নিয়ে,
স্কেচ করে পরে আমরা ডিজিটালি করতাম, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেশন, এগুলো ইউজ,
ইলাস্ট্রেটর সবথেকে ভালো ইউজ হবে। মানে তুমি ছবিটাকে স্ক্যান করে নিয়ে তার উপরে কালার করে ডিফারেন্ট মুড,
আইপ্যাডে তার কিছু অ্যাপ আছে সেখানেও আমরা মানে ডাইরেক্ট ওখানে ডিজাইন
ওখানে করতে পারো, কিংবা ধরো তোমাকে যখন থিমটা দিচ্ছে কি ধরনের থিম
সেটা আমাদেরকে, আমাদের ইউনিভার্সিটিতে আসলে আমাদেরকে নিজেদেরকেই চুজ করতে হতো সেটা, যে আমরা কোন থিম মানে কোন থিম চুজ করতে চাই। আমি একবার থিম নিয়েছিলাম রোজ, মানে একটা ফ্লাওয়ার রোজ, সেটা ছিল আমার। সো ওই থিম অনুযায়ী তারপর আমাদেরকে তিনটা স্পেসিফিক কালার চুজ করতে হতো। সো আমাদের কালার থিমও থাকতো,
মানে কালার থিওরিটা তোমাদের শেখানো হয়েছিল,
কালার টেক্সট আর সবকিছু মানে ডিটেইলে করা।
তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
আমার এই কোর্সটা শেষ করার পর আমি চেষ্টা করব যে ইউএসএ তে কিছু একটা মানে আরেকটা এক্সট্রা কিছু কোর্স করা, বা মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নাও, বা কোনো ধরনের ইন্টার্নশিপ কিছু করা। তারপরে আমি মানে সেটা যখনই হোক আমি একটা নিজের ফ্যাশন ক্লোদিং লাইন খুলতে চাই।
ফ্যাশন ডিজাইনের তুমি অ্যাডভান্সড কোর্স বলতে কি ধরনের লাইনে স্পেশালাইজ করতে চাইছো?
উইমেন্স ক্লোদিং এর উপর মানে স্পেশালি ফোকাস করার ইচ্ছা বেশি।
হ্যাঁ,
সেটাতেই দেখবো। এবং আমি ওয়েস্টার্ন এবং ট্রেডিশনাল দুটেই করব,
মানে ফিউশন একটা করতে চাইছি। সেটা খুব ভালো আইডিয়া। ভবিষ্যতের জন্য তোমার জন্য অনেক ভালোবাসা রইল।
খুব ভালো লেগেছে আজকে মানে এখানে এসে একটা ছোট ইন্টারভিউ দিয়ে।
গত দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর। তার শৈশব কৈশোর এবং সঙ্গীত জীবন নিয়ে তার সাথে কথা বলেছেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী, গ্ল্যামারাস শিল্পী, মিউজিক ডিভা, এবং গত কয়েক দশক ধরে তিনি দর্শক শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। তিনি এমন একজন শিল্পী যার বাবা এবং মা দুজনেই অত্যন্ত সুপরিচিত। তার বাবা বাংলাদেশের সুপরিচিত চিত্রনায়ক আলমগীর এবং মা গীতিকবি খোশনুর বেগম। আমরা আজকে কথা বলছি আঁখি আলমগীরের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন?
আমি ভালো আছি। আঁখি আলমগীর, আপনার জন্ম হয়েছিল 70-এর দশকের মাঝামাঝি সময়ে ঢাকায়। শৈশব কৈশোরও কেটেছে ঢাকায়। এবং আপনি খুব কম বয়সে ভাদ্দে ছবিতে অভিনয় করে শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, এবং ছাত্রাবস্থাতেই আপনি সিনেমাতে প্লেব্যাক করতে শুরু করেন। আপনার আপনার শৈশব কৈশোরটা কেমন ছিল?
আমার শৈশব থেকেই আসি। শৈশবটা ছিল সত্যি কথা, আমার বাবা অনেক বড় অভিনেতা বা সেলিব্রিটি তারকা যেহেতু ছিলেন, বাড়িতে মানে তারকাদের আনাগোনা এতটাই বেশি ছিল যে আমাদের কাছে সবকিছুই খুব একটা সময় মানে এই জগৎটা, মিডিয়ার জগৎটা আমাদের অন্যের কাছে অনেক রঙিন মনে হলো, আমাদের কাছে আমার চোখে খুব সাধারণ ছিল। তো সেই অসাধারণের মধ্যেই সবকিছু সাধারণ ভাবে আমার দেখা শুরু হয় শৈশব থেকেই। চাকচিক্যটা আমার চোখে কখনো এই কারণে পড়েনি, যেটা বাইরে থেকে মনে হয় অনেক চাকচিক্যময় গ্ল্যামারাস কিছু, আমার কাছে সেটা খুবই সাদা মাটা জীবন। তো সেভাবেই বড় হয়েছি, বড় বড় মানুষদের সান্নিধ্যে, বড় বড় মানুষদের দেখে। কিন্তু এরপরেও একদিকে বাবা বিশাল তারকা, একদিকে মা লেখিকা, তাই রুটটা খুব স্ট্রং বলতে পারেন। সবসময় মা চেষ্টা করেছেন আমাদেরকে ডাউন টু আর্থ রাখতে। সব রকম মানুষের সাথে আমরা মিশেছি, মিশে বড় হয়েছি। এবং বলবো যে আসলে শৈশবটা অনেক আনন্দের ছিল, অনেক তখন লাইফও মধ্যে অনেক সিম্পল ছিল সবারই, আমাদেরও সিম্পল ছিল। হয়তো কোনো কিছুর অভাব ছিল না ওই দিক থেকে, হয়তো আমরা ব্লেসড ডেফিনেটলি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা খুব সাধারণভাবে বড় হয়েছি। তা আমি বেশ বড় গলা করেই বলতে চাই যে কোনো কিছুরই আধিক্য আমাদের ছিল না, সব কিছুই আমাদের অর্জন করে নিতে হয়েছে বাবা মার কাছ থেকেও। মানে ভালো রেজাল্ট করলে কিন্তু এটা পাবে, না করলে পাবে না। তো ওই জিনিসগুলো আমাদের ভিতরে আছে, মোরাল ভ্যালুজ বা মানুষকে ভালোবাসা, ছোট বড় সবাইকে বা শ্রদ্ধা স্নেহ, ওই জিনিসগুলো নিয়েই আমরা বড় হয়েছি। কাজে আমি মনে করি যে আর দশটা ছেলেমেয়ের মতোই খুবই সুন্দর সিম্পল শৈশব ছিল আমার, আনন্দ ঘন শৈশব ছিল।
আপনি কি অভিনেতা হতে চেয়েছিলেন?
অভিনেতা হতে চাইনি আসলে, তবে এত কম বয়সে আমি অভিনয় করেছিলাম, তখন পুরস্কার বা অন্য স্বীকৃতি আমার কাছে আসলে আমি জানতামও না বুঝতামও না, এমন একটা বয়সে অভিনয় করেছি, তার জন্য এত বড় একটা স্বীকৃতি পাওয়ার পরেও আমি বুঝিনি যে স্বীকৃতিটা কত বড় আসলে, সেটা অনেক পরে বুঝেছি। তারপরে সবাই একটা মানুষ শুনতে শুনতে অনেক কিছু হয়, তো আমি সবসময় শুনতাম যে মানে আমি ও তো বড় হয়ে নিশ্চয়ই অ্যাক্ট্রেস হবে, যেহেতু ছোটবেলায় আমি অভিনয় করে পুরস্কার পেয়েছি, তো সবাই হয়তো সেটা ভেবেছিলেন। আর সবাই ভাবলে হয় কি শিশু মনে একটা ব্যাপার চলেই আসে সেটা থেকে প্রতিচ্ছবি, তো আমারও হয়েছিল যে হয়তো আমি বড় হয়ে অভিনয় করব, কিন্তু আমি শিওর ছিলাম না যে আসলে সেটাই আমার মানে ডেস্টিনেশন কিনা, আই ওয়াজ নট শিওর, তো এই কারণে হয়নি। আর বাবা মাও বলতেন যে আগে পড়াশোনা শেষ করো তারপরে ডিসিশন নেওয়া যাবে, গান তো শিখতাম তারও আগে থেকে, যখন অভিনয় করেছি সেটা তো 11 বছর বয়স, কিন্তু গান তো শিখে আমি 3 বছর বয়স থেকে, তো গানের সাথে আমার আত্মার রক্তের যোগাযোগটা তারও অনেক আগের, এবং সব মিলিয়ে দেখলাম যে আমি মানে বাবার অভিনয় মায়ের লেখা কোনো দিকে না গিয়ে আমি নিজের একটা কিছু নতুন করে করার চেষ্টা করলাম এবং গানটাকেই বেছে নিলাম।
আপনার সঙ্গীতের প্রশিক্ষণটি কোথায় হয়েছে?
প্রশিক্ষণ হয়েছে আমার প্রথম গুরুজিক ছিলেন সৈয়দ শামসুল হক, উনি রেডিওর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ওনার কাছে কিছুদিন শিখে তারপরে আমার বাবা বলে না তুমি প্রপার ক্লাসিক্যাল ট্রেনিং নাও, তো ওস্তাদ আক্তার সাদমানি ওস্তাদ জি বেঁচে নেই আর, ওনার কাছে আমি 8 বছর ক্লাসিক্যাল তালিম নেই, রাগ থাট সব ওনার কাছেই শেখা। তারপরে ওস্তাদ জি মারা যাওয়ার পরে ওস্তাদ সঞ্জীব দে প্রখ্যাত ওস্তাদ মিথুন দের ছেলে ওনার কাছে আমি আবার ক্লাসিক্যাল তালিম নেওয়া শুরু করি এবং মানে এখনো ওনার কাছে শিখছি।
উৎসাহটি পেয়েছেন কার কাছ থেকে অথবা কাদের কাছ থেকে?
উৎসাহ আমার পারিবারিক ভাবে উৎসাহ সবার কাছ থেকেই ছিল, কারণ আমি ছোটবেলা থেকেই হয়তো অন্যান্য শিশুদের চেয়ে ভালো গাইতাম, কারণ যেহেতু আমি শিখি অনেক আগে থেকে, কাজে সবাই আমার গান খুব পছন্দ করতো, খুব অ্যাপ্রিসিয়েট করতো, উৎসাহ দিত সেদিক থেকে, আর বাবা মা তো সবসময় উৎসাহ দিতই আমাকে, এখনো দেন, এখনো আমার বাবা মাই আমার সবচেয়ে বড় ক্রিটিক, বাবা মাই সবচেয়ে বড় উৎসাহদাতা।
আপনার গানের ক্যারিয়ারটা জনসমক্ষে গান করবার যে পাবলিক সিঙ্গিং যেটা, সেই ক্যারিয়ারটা শুরু হয়েছিল কবে থেকে?
জনসমক্ষে আগেও যে প্লেব্যাকটা যে শুরু হলো তখন আমি কলেজে পড়ে ঘরে গান প্র্যাকটিস করছিলাম মনে হয়, তো পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু উনি আব্বুর সাথে দেখা করতে আসলেন, উনি পাশের রুম থেকে মনে হয় আমার গান শুনলেন, শুনে উনি আব্বুর সাথে কথাটা তো বললো, হঠাৎ করে বললো আচ্ছা আখি যে গান গাচ্ছে আখির ভয়েস তো মানে নায়িকার ভয়েসের সাথে খুব ভালো লাগবে, আমরা আখিকে দিয়ে গান করাই না একটা এই ছবিতে, কারণ আব্বু বললো না না এখন গান টান শুরু করে দিলে পড়াশোনা হ্যাম্পার হবে, কলেজে মানে সামনে পরীক্ষা, মানে একটা আমাদের সাথে আমাদের মেয়ে একটু কাজ করবে, ওর ওর টাইম অনুযায়ী আমরা স্কেজুল ঠিক করব, ওরকম করেই হঠাৎ করে বিদ্রোহী বধূ ছবিতে প্রথম আমি গান করি, এভাবেই প্লেব্যাক শুরু হয়। আর আমি আমার প্রথম গানেই এত বেশি আমি সবার ভালোবাসা পেয়ে গেলাম যে এরপর থেকে ছবিতে পড়ার ফাঁকে ফাঁকে গিয়ে গান গাইতাম, কিন্তু স্টেজ শো করতাম না বা অ্যালবামও করিনি তখন, তো এর মধ্যে বিটিভিতে এনলিস্টেড হলাম, বাংলাদেশ বেতারে এনলিস্টেড হলাম, ওখানে গিয়ে গান করতাম, তো বিটিভির গান আমার একটা গান দেখে তখন ক্যাসেট কোম্পানি সঙ্গীতা আমার সাথে যোগাযোগ করেন যে ওনারা আমার সাথে 3টা অ্যালবামের চুক্তি করতে চায়, তো আমি বললাম না আমি তো সব বুঝি না, আমার বাবার সাথে কথা বলেন মায়ের সাথে কথা বলেন, তো ওনারা এসে বাবা মায়ের সাথে কথা বলে কি মানে 3টা অ্যালবামের জন্য চুক্তি করে গেল, প্রথম অ্যালবাম আমার 1997 বার হয় এবং ওনারা খুব গ্র্যান্ড ভাবে এটা পাবলিসিটি করে, এবং আমার জন্মদিন 7th জানুয়ারি, ওনারা 7th জানুয়ারি ধরেই অ্যালবামটা বাজারে মানে প্রকাশ করেন। এবং প্রথম দিনে আমার মনে আছে সেই সময় যে ওনারা ভেবেছিল নতুন শিল্পী ছোট মেয়ে 10,000 কপি বার করি, পরে লাগলে আবার কপি করা যাবে। তো প্রথম দিনই 10,000 কপি সেল হয়ে যায় ক্যাসেটের, তখন তো ক্যাসেট সিডি না। তো এভাবেই শুরু। তারপরে 98 থেকে আমি স্টেজ প্রোগ্রাম শুরু করি, যখন আমার নিজের গান হলো জনপ্রিয় হলো তখন থেকে আমি স্টেজ প্রোগ্রাম শুরু করি, জনসম্মুখে গান গাওয়া যেটা বলে প্রপারলি একদম।
আপনার প্রথম অ্যালবামের কোন একটি প্রিয় গানের দুটি লাইন চারটি লাইন কি একটু গাইবেন?
হ্যাঁ গাইতে পারি। এই গানটা আমার প্রথম অ্যালবামটাও একটু আমার জন্য খুব বেশি ভালো লাগার কারণ আমার আমি প্রথম যে ভারতের প্রখ্যাত যে গীতিকার আছেন কলকাতার পুলক বন্দ্যোপাধ্যায়, উনি প্রথম আমার অ্যালবামে আমার জন্য একটা গান লিখেছিলেন। এর আগে উনার লেখা গান বাংলাদেশে আর কেউ গায়নি। উনি আমার মাকে চিনতেন, উনি যখন শুনলেন আমি গান গাবো বা গাই, উনি আমার জন্য 3-4 গান লিখে দিলেন। তার মধ্যে দুটো গাওয়া হয়েছে, দুটো গান এখনো আমার সংরক্ষণে আছে। তো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মানাম আহমেদের সুর করা এই গানটা গিয়ে শোনাচ্ছি আমি। সরি মানাম আহমেদ না, আই এম সরি, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং প্রণব ঘোষের সুরের লেখায় গান সুর করা গানটা আমি শোনাচ্ছি 4 লাইন যতটুকু মনে আছে। হোক না আমার শুধু এগুতি আছি স্বপ্নে রঙে রঙে তবুও তোমার হাজার হাজার ছবি আঁকি, হাজার হাজার ছবি আঁকি। হোক না আমার শুধু এদুটি আঁকি স্বপ্নে রঙে রঙে তবুও তোমার হাজার
চমৎকার। আখি আপনি অনেক মানুষের প্রিয় শিল্পী, অনেক শ্রোতার প্রিয় শিল্পী, তেমনি আপনার প্রিয় শিল্পী কে বা কারা?
আমার সবচেয়ে প্রিয় শিল্পী, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ যাকে আমার সঙ্গীতের দেবী মনে হয়, তিনি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজি। আমি উনার গান, উনার ব্যক্তিত্ব, আমি ছোটবেলা থেকেই উনার অন্ধ ভক্ত। এরপরে আছেন আমাদের দেশের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, তারপরে আছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী, শ্রদ্ধেয় আব্দুল হাদি। এরকম এরকম যারা, যাদের গান শুনে আমরা বড় হয়েছি, যাদের গান গেয়ে আমরা বড় হয়েছি, এই মানুষগুলোর গান। আসলে ওনাদের গানকে আমি ঠিক গানও বলি না, আমার মনে হয় এক একটা গান এক একটা বই, যা পড়লে অনেক জ্ঞান অর্জন হয়, এরকম গাইলে অনেক কিছু শেখা যায়। তো সব মিলিয়ে এই এই গানগুলোই ঘুরে ফিরে শোনা হয়, ওনাদের গানগুলোই ঘুরে ফিরে শোনা হয়, গাওয়া হয়, আর নিজের গান তো আছে।
আপনি তো অনেক গান করেছেন, গত কয়েক দশক ধরে গান করছেন, অনেক গান করেছেন। আপনার আপনার গানগুলোর মধ্যে যখন আপনি মঞ্চে গান করেন, সবচেয়ে বেশি অনুরোধ আসে কোন গানটি করার জন্য?
মঞ্চের ব্যাপারটা একটু আলাদা, সেখানে মেলোডি গান দুই একটা গাওয়া হলেও পরে দেখা যায় যে দর্শক হয়তো একটু আনন্দ করতে চায়, তো তখন দেখা যায় যে আমার রিদমিক গান যেগুলো জনপ্রিয় সেগুলো রিকোয়েস্ট বেশি আসে। তার মধ্যে বন্ধু আমার রশিয়া খুব বেশি রিকোয়েস্ট আসে, প্রীতি বিশের কাটা অনেক রিকোয়েস্ট আসে, জল পরে পাতা নড়ে তো রীতিমতো স্লোগান শুরু হয়ে যায়, না গাওয়া পর্যন্ত দর্শক পাগল হয়ে থাকে। বাবুজি একটা গান আছে, সেটা শ্যামপ্রীতি, তুমি শুধু একজনই, তুমি শুধু বন্ধু আমার, এরকম এই গানগুলো রিকোয়েস্ট অনেক বেশি আসে। এবং এই গানগুলো না গাইলে দেখা যায় দর্শক রীতিমতো অভিমান করে, রাগ করে, বা অনেকে দুই একটা কখনো মিস হয়ে যায় সময়ের অভাবে, তখন তারা বলে আপু এই গানটা গাইলেন না, আমরা কিন্তু খুব কষ্ট পেলাম বা খুব রাগ করলাম, এরকম কথাও শুনতে হয়েছে আমাকে। কাজে তো এই গানগুলো বেশি গাওয়া হয়, প্রতিনিয়তই গাওয়া হচ্ছে।
অনেক ধন্যবাদ নাখি আলমগীর, খুব ভালো থাকুন, শুভরাত্রি।
জি শুভরাত্রি।
আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব, এই নিয়ে আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া, রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, আশা করি সবাই ভালোই আছেন। তাহেরা, আমাদের সঙ্গে আমাদের একজন শ্রোতা, তিনি লাইনে আছেন, মোহাম্মদ মিফতাউদ্দিন শেখ, বীরভূম জেলা থেকে তিনি যোগ দিচ্ছেন। তো তার সঙ্গে প্রথমে কথা বলে নিই, পরে আমরা চিঠির দিকে মনোযোগ দেব। মোহাম্মদ মিফতাউদ্দিন শেখ, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, লাইনে আছি।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো আপনি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শোনেন কি?
আমি 2000 সাল থেকে শুনে আসছি, 2010 সাল পর্যন্ত নিয়মিত শুনেছি, কিন্তু ইদানিং কর্মব্যস্ততার কারণে নিয়মিত শোনা হয় না। তবুও আপনারা যে ইউটিউবে খবর আপলোড করেন, ওয়েবসাইটে যে খবরগুলো আপলোড করেন, সেগুলো আমি ওই ঠিক সময় না হলেও আমি অন্য সময় দেখে নিই সেটা।
হ্যাঁ, এটা তো একটা সুবিধা যে ওয়েবসাইটে, ফেসবুকে, ইউটিউবে যখন ইচ্ছে তখন শোনা যায়, দেখা যায়। তো আমাদের কোন অনুষ্ঠান আপনার কেমন লাগে? আপনি তো দীর্ঘদিন থেকে শুনছেন, মানে 2000 সাল থেকে শোনা মানে তো 18 বছর হয়ে গেল, প্রায় 2 দশক পুরো করে আসছেন। আর আপনি সেই বীরভূম থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান, সেখান থেকে শুনতে কেমন লাগে দূর এই প্রবাসে?
এতদিন তো রেডিওতে শুনছিলাম, তো রেডিওতে একটু সমস্যা হতো মাঝে মধ্যে, তো এখন আর কোনো অসুবিধা হয় না, যেহেতু এখন ইন্টারনেটের ব্যাপার, সেটা ওয়েবসাইট মানে ওই ইউটিউব থেকে শুনছি।
হ্যাঁ, দূর প্রবাস থেকে আমাদের প্রচারিত বাংলা ভাষার অনুষ্ঠান, তাই জানতে ইচ্ছে করে যে দেশে যারা আছেন, ভারত বাংলাদেশে যারা আছেন, সেখানে আমরা তো সবাই সেখান থেকে এসেছি এখানে প্রবাসে, তো এখান থেকে যখন প্রচার করছি, আপনাদের ওই সুদূরে বসে কেমন লাগে, কোন অনুষ্ঠান?
জি অবশ্য তো ভালো লাগে যে আমাদের এখানকারই মানে বাঙালি মানুষ, তারা যে এত দূরকে সব সমুদ্রে তেরো নদী পাড়ি দিয়ে যে সেখান থেকে মানে খবর প্রচার করছে, এটা তো শুনলে অবশ্যই আমাদের ভালো লাগে, আনন্দ লাগে। আর আপনারা যে খবর মানে যতগুলো আইটেম প্রচার করেন, তার মধ্যে বিশ্ব সংবাদ তোমার ভালো লাগে, তারপরে শ্রোতাদের চিঠিপত্রের আসল মিতালি, এটাও খুব ভালো লাগে। তবে আমি নিয়মিত মানে বাদ দিই না যেটা, সেটা হচ্ছে হ্যালো ওয়াশিংটন, যে আপনারা বিষয়গুলো চুজ করেন, সেই বিষয়গুলো আমার মানে বিষয় পরিপ্রেক্ষিতে বিভিন্ন ওই যারা মানে উপস্থিত যে ব্যক্তিগুলোকে আনেন, তাদের একের উপর মানে মত বিনিময়, এই বিষয়টা আমার খুব ভালো লাগে।
হ্যাঁ, তাদের মুখ যারা প্যানেলে থাকেন। আরেকটি কথা, আপনি তো হ্যালো ওয়াশিংটনের কথা বললেন, এটা আমাদের দীর্ঘদিন থেকে প্রচার হচ্ছে, 2002 সালের শেষের দিক থেকে। এখন আমরা নতুন আরেকটি শুরু করেছি, কয়েক মাস হয়ে গেল, আলাপন, সোমবার এবং শুক্রবার। ঠিক হ্যালো ওয়াশিংটনের মতো নয়, কিন্তু সেখানেও শ্রোতারাও যোগ দেন আমাদের সঙ্গে, প্যানেলে বিশেষজ্ঞরাও যোগ দেন, এবং আমরা একেবারে চলতি ঘটনাবলী নিয়েই আলোচনা করি, খেলাধুলা থেকে নিয়ে রাজনীতি, সামাজিক সমস্যা। যেমন গত শুক্রবারে আমরা আলোচনা করেছি বাংলাদেশে যে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু হয়েছে কিশোর তরুণদের, এসব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি, এবং আলাপন অনুষ্ঠানটি সোমবার এবং শুক্রবার প্রচার করা হয়। আশা করি আগামীতে শুনবেন এবং আপনি আপনার মতামত জানাবেন।
মেফতাউদ্দিন, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। আমাদের তো অনেক ফ্যান ক্লাব আছে, পশ্চিমবঙ্গেও আমাদের অনেক ফ্যান ক্লাব আছে, তো আপনাদের এলাকাতে কোনো ফ্যান ক্লাব আছে কি, বা আপনার
কোনো ফ্যান ক্লাবের সাথে যোগাযোগ হয়েছে কি?
জি না, আমাদের এই আশপাশে, আমি যেখানে থাকি তার আশপাশে কোনো ফ্যান ক্লাব নেই, এবং তারা ততটা এইরকম ইন্টারনেট জগতে বা খবরাখবর মানে সম্পর্কে তারা ততটা পরিচিত নয় আর কি।
আচ্ছা, তো আপনি যে শুনছেন অনেকদিন থেকে, তো আপনার নিশ্চয় প্রতিবেশী বা বন্ধু বান্ধব কেউ কোথাও না কোথাও তো নিশ্চয় আছেন যারা শোনেন আমাদের অনুষ্ঠান?
আসলে ও আমার মানে বন্ধু যারা, তারা অনেকটা শুনে, কিন্তু তারা অতটা নিয়মিত তারা শুনতে পায় না, তারাও কর্মব্যস্ততার কারণে অতটা নিয়মিত শুনে না।
হ্যাঁ, আসলে 18 বছর তো অনেকখানি সময়, সুতরাং অনেকেই হয়তো ছাত্র অবস্থায় শোনে, বা ছেলেবেলায় অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকলেও রেডিও এবং টেলিভিশন এগুলো দেখে, তো পরে পেশা জীবনে গিয়ে, সংসার জীবনে গিয়ে অনেকেই সেই সুযোগটাও থাকে না এবং সময়টাও থাকে না।
আর আসলে আমি মানে 2000 সাল থেকে শুনছি, মানে আমি তখন একেবারে ছোট থেকে শুনছি, কারণ আমার এখন এজ হচ্ছে 28, আমি একেবারে ছোট থেকে খবরটা শুনছি, একেবারে তখন আমার মানে খুব বয়স ছোট ছিল আর কি।
হ্যাঁ, সেই আকর্ষণটা তো ভিন্ন আপনি যদি একেবারে ছেলেবেলা থেকে শুনেন।
আমি তখন থেকে যতগুলো মানে বিদেশি সংবাদ থাকতো আর কি, বিবিসি, লন্ডন, ডয়েচে ওয়েলে, সবগুলো আমি শুনতাম, তার মধ্যে আমার এই ভয়েস আমেরিকাটাও প্রিয় ছিল।
আপনি ইদানিং যে শুনেন, আপনি ইন্টারনেটে যে দেখেন, মানে আমাদের সম্প্রচার সম্পর্কে সার্বিকভাবে যদি জিজ্ঞেস করি,
সেটা তো অবশ্যই ভালো লাগে, কেননা আপনারা যে বিষয় নিরপেক্ষ হিসাবে যেগুলো তুলে ধরেন তা সবগুলো ভালো লাগে। আর আরেকটি কথা যে এটাই ভালো লাগছে যে আমি কোন অনুষ্ঠান তখন মানে রেডিওতে যেভাবে শুনতাম যে কোন অনুষ্ঠান ছেড়ে গেলে সেটা তো আমার শোনার মানে সুযোগ থাকতো না, কিন্তু এটা যে এত ভালো লাগছে যে আমি ওই তারিখে বা অমুক দিনে অনুষ্ঠানটা শুনতে পাইনি সেটা আমি এখন শুনতে পাচ্ছি শুধুমাত্র সার্চ করে আর কি, দেখলে এটা খুব ভালো লাগছে যে এই ব্যবস্থাটা সত্যি খুব মানে প্রশংসা দাবি রাখে।
আসলে অনেকেরই এটা খুব সুবিধাই হয়েছে, কারণ আমরা মনে করি যে নির্দিষ্ট সময়ে বেতার বা টেলিভিশনের অনুষ্ঠান প্রচার, তারপরে চলে গেলে আর শোনা যায় না বা দেখা যায় না, আর এখন ইন্টারনেটের আধুনিক প্রযুক্তির বদলতে সবাই যে কোনো সময় করে নিয়ে সুযোগ করে নিয়ে শুনতে পারেন। আর কিছু বলবেন আপনি?
জি, আপনাদের এই সমস্ত অনুষ্ঠান দীর্ঘজীবী হোক, এবং আরো নতুন কোন বিষয় যদি আপনারা যুক্ত করেন আপনাদের বিবেচনা মোতাবেক তবু সেটা ভালো হয়, এবং আপনাদের অনুষ্ঠান দীর্ঘদিন চালিয়ে যাবেন, এবং হ্যালো ওয়াশিংটন, হ্যালো ওয়াশিংটন নয় মানে ভিওএ নিউজ দীর্ঘজীবী হোক এই আশা রেখে, এবং আপনাদেরকেও আমাকে সময় দিলেন বা আপনাকে আমার সঙ্গে যে যোগাযোগ করে আমার সাক্ষাৎকার নিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
মেফতাউদ্দিন শেখ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
জি, আপনাদেরকে ধন্যবাদ।
আগামীতে আপনার কাছে আরো কিছু শোনার আশা রইল, ধন্যবাদ।
এরপরের চিঠিটি লিখেছেন অশোক কুমার বিশ্বাস, সুজানগর, পাবনা থেকে। লিখেছেন, বর্তমানে ভয়েস অফ আমেরিকার বিশ্ব সংবাদ শোনা প্রয়োজন, কারণ রোহিঙ্গাদের ওপর মায়ানমারের বর্বরোচিত নির্যাতন যে চলছে, এই খবরগুলো ভয়েস অফ আমেরিকার বাংলা বেতার থেকে শোনা দরকার, কিন্তু শর্টওয়েভ না থাকার জন্য শোনা সম্ভব হচ্ছে না। আশা করি আপনারা শর্টওয়েভে অনুষ্ঠান আবারও শুরু করবেন।
আমাদের সত্যি আমরা দুঃখিত যে এই মুহূর্তে শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার করা যাচ্ছে না ভাই, তবে ইন্টারনেটে আছে আমাদের অনুষ্ঠান এবং মিডিয়াম ওয়েভে প্রচার করা হয়। যদি আপনি সময় এবং সুযোগ মতো শুনতে পারেন তাহলে আমাদেরও ভালো লাগবে, এবং আগামীতে জানাবেন যে আপনি শুনছেন কিনা। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পরের চিঠিটি লিখেছেন হুমায়ুন রেজা, কৃষ্ণনগর, যশোর থেকে। দীর্ঘ চিঠি লিখেছেন, লিখেছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আশা করব সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সবার প্রতি আমার আকুল আহ্বান, আসুন আমরা প্রবীণদের প্রতি অবজ্ঞা না করে তাদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হই, কারণ প্রবীণরা জ্ঞানবৃক্ষ। এই জ্ঞানবৃক্ষের সহচর্যে এলে মনের যত পাপ বোধ, অস্থিরতা, কুটিলতা সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। কিছুক্ষণের জন্য এই জীবনে আমরা যে যেখানে অবস্থান করি না কেন, যেভাবেই থাকি না কেন, যতটুকু সম্ভব শুধুমাত্র মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কাজ করে যাই, কারণ এটাই হলো আমাদের জীবনের দায়বদ্ধতা। বা চমৎকার
লিখেছেন হুমায়ুন রেজা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে আমাদের যারা গুরুজন তাদের প্রতি। আমরাও তো প্রবীণ হয়ে যাচ্ছি এবং সেই দিকেই এগোচ্ছি, সবারই বয়স বাড়ছে, সুতরাং আমরা যদি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি শ্রদ্ধাশীল না হই, তাহলে আমাদের যারা ছোট ছেলেমেয়ে আছে, আগামী প্রজন্ম, তারাও আমাদের কেন শ্রদ্ধা করবে, ভালোবাসবে, নয় কি? তো সেই প্রচেষ্টা সবারই থাকা উচিত, সেই মমত্ববোধ, শ্রদ্ধাবোধ সবারই থাকা উচিত, তাই না তাহেরা?
নিশ্চয়ই, বাবা মায়ের প্রতি, বড়দের প্রতি সম্মান বোধ, এবং এটাই তো আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের
শিক্ষা, সব দেশে সব সমাজে এটা মানে প্রযোজ্য।
হ্যাঁ, নিশ্চয়ই। আশা করি আমরা সবাই আমাদের শ্রোতা লিখেছেন, হুমায়ুন রেজা লিখেছেন, তার সাথে সহমত প্রকাশ করব। এরপরের চিঠি, একটি ইমেল লিখেছেন সবুজ বিশ্বাস, রাধানগর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ থেকে। বেশ দীর্ঘ ইমেল লিখেছেন, লিখেছেন, প্রথমেই তোমাকে জানাই বর্ষার অবিরত বাড়িধারা, পুকুর, ডোবা, দীঘি ভরা, ছলাৎ ছলাৎ ঢেউ, চিকন সবুজ প্রকৃতি এবং কদম ফুলের শুভেচ্ছা। বাহ, বেশ লম্বা চওড়া শুভেচ্ছা জানিয়েছেন।
আসলে বাংলার বর্ষা দেখতে পাচ্ছি, কিন্তু তাহারা এখানে তো কয়েকদিন ধরে, মানে গত কয়েক সপ্তাহ ধরে অবিরাম অঝোর ধারায় বর্ষা আর বর্ষা।
শুধু তাই না, হঠাৎ করে তো বন্যাও হচ্ছে জায়গা জায়গায়,
অনেক জায়গায়। তো কিছুটা বাংলাদেশেরই ছোঁয়া পাচ্ছি সেই বর্ষার। তো আপনাকে এই চমৎকার বর্ণনা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, প্রায় সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
জি ধন্যবাদ। বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাকা, খুলনা, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে হামলা হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে ছাত্রলীগ ও যুবলীগ ওইসব হামলা চালায়, এতে করে বেশ কজন শিক্ষার্থী আহত হন। এদিকে এসব বিষয়ে নানান রকম গুজব ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে আবার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। জনাব মতিউর রহমান চৌধুরী, সর্বসাম্প্রতিক খবর কি?
সর্বশেষ খবর হচ্ছে যে গুজব ছড়ানোর অভিযোগে নরসাবা নামে একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া টেলিভিশনগুলোকে সরকারের তরফে সতর্ক করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে উস্কানিমূলক কোনো খবর না দেওয়ার জন্য। সর্বশেষ খবর ছিল এই দুটোই।
জি, আর ওই যে বললেন যে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, এরকম কিছু একটা বলছিলেন।
হ্যাঁ, ওইটা ওই বন্ধ হয়ে বল, ওই ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে ফেসবুকও দেখা যাচ্ছে না ওইভাবে, থ্রিজি এবং ফোর জি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার অন্যান্য খবরে যাচ্ছি। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কিয়াও টিনের সঙ্গে বৈঠক করেছেন এবং মিয়ানমারে আটক রয়টারের দুজন সংবাদদাতার অবিলম্বে মুক্তি দাবি করেছেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নয়েট ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে আসিয়ান সম্মেলনে তাঁদের মধ্যকার পার্শ্ব বৈঠকের সময় পম্পিও এই বিষয়টি উত্থাপন করেন এবং বলেন যে এই দুজনকে আটক রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। এই সাংবাদিকদের বিরুদ্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সঙ্গে সম্পৃক্ত নথিপত্র রাখার অভিযোগ আনা হয়েছে। উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা কড়াভাবে বহাল রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে। এরই মধ্যে উত্তর কোরিয়া জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণে দেশটি সতর্ক হয়ে যাচ্ছে, তবে তারা বলে যে তারা পরমাণু চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। 2019 সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে তিনটি রথযাত্রা করতে যাচ্ছে বিজেপি, আর ওই সব রথযাত্রা বীরভূম, কোচবিহার ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে শুরু হবে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
বিজেপির তরফে জানানো হয়েছে রাজ্যের বীরভূম জেলার তারাপীঠ, কোচবিহার জেলা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর থেকে বেরোবে তিনটি রথ। তারাপীঠ থেকে রথযাত্রা শুরু হবে 3রা ডিসেম্বর, 5ই ডিসেম্বর রথ বেরোবে কোচবিহার থেকে, 7ই ডিসেম্বর গঙ্গাসাগর থেকে বেরোবে তৃতীয় রথ। আগামী 23শে জানুয়ারি ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভার আগে 22শে জানুয়ারি কলকাতায় পৌঁছবে রথগুলি। বিজেপির পরিকল্পনা অনুসারে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রেই পৌঁছবে বিজেপির কোনো না কোনো রথ। সেখানে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রচার করবেন গেরুয়া শিবিরের বিজেপির নেতারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গতকাল শিয়া মসজিদে আত্মঘাতী বোমা ও বন্দুক আক্রমণে যে 35 জন প্রাণ হারিয়েছেন তাদেরকে একই সঙ্গে এক কবরী সমাধিস্থ করা হয়েছে। ভয়েস অফ আমেরিকার আফগান ভাষা সম্প্রচারের একজন সংবাদদাতা বলেছেন, পাখতিয়ান প্রদেশের গার্দেজে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শত শত শোকার্থী জানাজার নামাজ পড়েন। আজ ইসরায়েলের নৌবাহিনী সুইডেনের পতাকাবাহী একটি নৌকা আটক করেছে। ওই নৌকায় ছিল সক্রিয়বাদী যাত্রী, যারা কিনা ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের দীর্ঘদিনের প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করছিল। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে ওই নৌকাটির নাম ছিল ফ্রিডম ফর গাজা এবং তাদেরকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধা দেওয়া হয়েছে। চীনের উত্তর পূর্বাঞ্চলের শান্দং প্রদেশের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুনওয়েন চুয়াংয়ের গ্রেপ্তার করা হয়েছে এমন এক স্পর্শকাতর সময় যখন চীনের নেতা রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন।
জি ধন্যবাদ আনিস আহমেদ। তো আজকে এখানেই বিদায় নিই শাহাদাত। আজকের অনুষ্ঠানে স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত। ফেসবুক সম্প্রচারে এবং স্টুডিওর সার্বিক তত্ত্বাবধানে সাহায্য করলেন তাওহিদুল ইসলাম। আজকে প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর শাহাদাত হোসেন সবুজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.